الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدنی چینل درشک شروتا اور ایک بار উপস্থিত হয়েছি অনুষ্ঠান কিয়ামতের শতনাম নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ওই দিন এবং ওই রাতের গুনাহ, অর্থাৎ যে ব্যক্তি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ধারাবাহিক অনুষ্ঠান কিয়ামতের শতনাম দেখে আসছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিয়ামতের বিভিন্ন নামসমূহ নিয়ে আলোচনা করা এবং ওই সকল নামের পিছনে কিছু রহস্য, কিছু ঘটনা, কিছু আয়াতে কারিমা, এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। গত পর্বে আমরা কিয়ামতের যে শত নাম অনুষ্ঠান রয়েছে এর মধ্যে জানলাম আল্লাহ তাবারক তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য আদেশ করবেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুঁক দিবেন, পুরো পৃথিবীবাসীর কানে সেই শব্দ চলে আসবে। শুরুতেই সেই শব্দটা কম থাকবে, এরপরে ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এক সময় গিয়ে পৃথিবীতে বসবাসকারী সকল কিছু তাদের কানে এত জোরে আওয়াজ লাগবে, কানের কান ফেটে যাবে, রক্ত বের হবে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে, ছটফট করতে থাকবে, তারা ইন্তেকাল করবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এক দাফে করে এভাবে করে 18,000 মাকলুকাত, এরপর ফেরেশতারা, আল্লাহ যখন চাবেন তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামেরও মৃত্যু হয়ে যাবে। এরপর যখন আবার তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার তার রূহ ফিরে আসবে, অর্থাৎ সে জীবিত হবে এবং তার হাতে যে সিংহা ছিল ফুঁক দেওয়ার জন্য, এটা আবার সৃষ্টি করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আবার আদেশ দিবেন যে তুমি আবার সিংহায় ফুঁক দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের ময়দানে আবার সিংহায় ফুঁক দিবেন, তো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফেরেশতারা, মানুষ, সৃষ্টি জগৎ সবাই আবার রূহ পাবে ফিরে এবং কিয়ামতের ময়দানে সবাই উপস্থিত হবে। এখন এখানে কথা হলো দর্শক শ্রোতা, যখন সবাই উঠে যাবে, তাদের ওঠার, কিয়ামতের ময়দানে আসার ধরন কেমন হবে, এই বিষয়টা একটু আমরা জেনে নেই আজকের অনুষ্ঠান থেকে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এক একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে যে তারা আসবে, উপস্থিত হবে, তাদের ধরন এক এক রকমের থাকবে। কোনো ব্যক্তি জমিনের উপরে হেসরাতে হেসরাতে আসবে, অর্থাৎ এমনভাবে আসবে মনে হবে সে অনেক অসুস্থ, অনেক দুর্বল, এভাবে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আবার কিছু লোক সে পায়ে হেঁটে হেঁটে তার কবর থেকে বেরিয়ে আসবে আর কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সকল ব্যক্তি কিন্তু নিজ নিজ কবর থেকেই উঠে আসবে কিয়ামতের ময়দানে। আচ্ছা, আবার অনেক ব্যক্তিকে কেউ হাতে ধরে নিয়ে আসবে, আবার অনেক ব্যক্তি নিজের সওয়ারি থাকবে, সওয়ারির উপরে বসে আসবে। আবার বলা হয়েছে একটা সওয়ারির উপরে, একটা জানোয়ার বা একটা পশুর উপরে, যেমন ঘোড়া হোক বা উট হোক, এর উপরে দুইজন তিনজন করে লোক বসে এরপরে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আবার অনেককেই ফেরেশতারা টানা হেসরা করে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। আচ্ছা, কিয়ামতের ময়দানে যে উপস্থিত হবে, মানুষের ধরন কেমন থাকবে? বলা হয়েছে খালি পায়ে থাকবে, পায়ে জুতা স্যান্ডেল কিছু থাকবে না, খালি পায়ে থাকবে এবং বলা হয়েছে উলঙ্গ অবস্থায় থাকবে। তাদের পরা অর্থাৎ কাপড় পরিহিত অবস্থায় থাকবে না। এরপরে যখন সবাই সমবেত হয়ে যাবে, জমা হয়ে যাবে, আচ্ছা এই কেয়ামতের কিন্তু একটি নাম আছে, জমা হওয়ার দিন বা জমা হওয়ার স্থান। কেয়ামতের কিছু নামের মধ্যে একটি নাম এটাও, জমা হওয়ার দিন বা জমা হওয়ার স্থান। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কেয়ামতের ময়দানে উপস্থিত হবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি হওয়ার ধরন কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আনোয়ার থেকে উঠবেন, ডান হাতে ডান পাশে সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, আর বাম পাশে ফারুকে আজম রদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। শান শওকতের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। আচ্ছা, মদিনা শরীফের মধ্যে যত কবরবাসী রয়েছেন, কোনো বর্ণনাতে পাওয়া যায় জান্নাতুল বাকিতে যত কবরবাসী রয়েছেন, আর অন্য বর্ণনাতে পাওয়া যায় মদিনা শরীফের বিভিন্ন কবরস্থান থেকে কবরবাসীরা উঠে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে। একটু চিন্তা করে দেখি যে কেয়ামতের ময়দানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান শওকত আলিশানভাবে উপস্থিত হবেন, সেখানে উম্মতের উপস্থিতিটা কেমন হওয়া দরকার? অর্থাৎ উম্মত তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সেখানে কেয়ামতের ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাবে। এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমাও নাজিল করেছেন যে কেয়ামতের ময়দানে ওঠা বা জড়ো হওয়া বা সেখানে উপস্থিত হওয়া, সেখানে দাঁড়ানোর ব্যাপারে সূরা মুমিনের আয়াত নম্বর 16 আল্লাহ তাবারক তাআলা এরশাদ করেন, যেদিন তারা সম্পূর্ণরূপে বের হয়ে পড়বে। কেয়ামতের একটি নামের মধ্যে এটাও আছে, বের হওয়ার দিন, প্রকাশ পাওয়ার দিন, দৌড়াদৌড়ির দিন, এটাও বলা হয়েছে। কেয়ামতের নামের মধ্যে একটি নাম এটাও, দৌড়াদৌড়ি করার দিন, কেননা সেদিন মানুষ ইয়ানপসি করবে আর দৌড়াতে থাকবে, মানুষ এর কাছে যাবে ওর কাছে যাবে যাতে করে একটু সুপারিশ পাওয়া যায়, সাফাত পাওয়া যায়, এখান থেকে যেন তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাবারক তাআলা সূরা মুমিনের 16 আয়াতের মধ্যে কি বললেন, যেদিন তারা সম্পূর্ণরূপে বের হয়ে পড়বে সেদিন আল্লাহর নিকট তাদের কোনো অবস্থায় গোপন থাকবে না, অর্থাৎ আল্লাহর নিকট কোনো ব্যক্তির কোনো কিছুর কোনো কিছুই গোপন থাকবে না। আজ বাদশাহী কার? আল্লাহ তাবারক তাআলা সেখানে কিয়ামতের ময়দানে ইরশাদ করবেন, আজ বাদশাহী কার? তখন আয়াতে পাকের শেষ অংশে বলা হয়েছে, একমাত্র আল্লাহ সবার উপর শক্তিশালী, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলাই সকল কিছুর বাদশাহী, সকল কিছুর মালিক। এরপরে 17 আয়াতে কারিমার মধ্যে সূরা মুমিনের এর পরের আয়াত 17 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আজ প্রত্যেক সত্তা আপন কৃতকর্মের প্রতিফল পাবে, অর্থাৎ লাভ করবে, আজ কারো প্রতি জুলুম হবে না, নিশ্চয়ই আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব গ্রহণকারী। আল্লাহ তাবারক তাআলা অতি শীঘ্রই হিসাব গ্রহণ করবেন, আর সেই দিনের মধ্যে অর্থাৎ কেয়ামতের ময়দানে বলা হয়েছে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করবেন, আজ বাদশাহী কার? সে সকল বাদশাহ কোথায় যারা পৃথিবীর জমিনে বাদশাহী করেছো, রাজত্ব চালিয়েছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা আজ কোথায়? এই কেয়ামতের ময়দানে বাদশাহী কার আজকে? এই আয়াতে পাকের টিকার মধ্যে এসেছে, কবরসমূহ থেকে বের হয়ে এবং কোনো ইমারত অথবা পর্বত এবং আত্মগোপন করার স্থান আড়াল পাবে না। কেয়ামতের ময়দানে যে মানুষ উঠবে, জমা হবে, সেখানে আত্মগোপন করার কোনো স্থান থাকবে না, যদিও চেষ্টা করে মানুষ নিজেকে লুকানোর জন্য, কেননা নিজ নিজ আমলের ব্যাপারে যার যার কাছে তার তার ধারণা আছে কি আমার আমল কেমন আর আমার অবস্থা কি হবে। সেই দিন গোপন করার কোনো স্থান পাবে না, না বিল্ডিং পাবে, না দালান পাবে, না বাড়িগাড়ি পাবে, না পাহাড় পর্বত পাবে, যে নিজেকে একটু আত্মগোপন করে রাখি, আল্লাহ তাবারক তাআলা থেকে একটু গোপন করে রাখি। আর এটা কখনো সম্ভব নয়, কেননা আল্লাহ তাআলার নিকট থেকে কোনো বস্তু কখনো গোপন হতেই পারে না। কিন্তু ওই দিন এমন হবে যে ওই সমস্ত লোকের জন্য কোনো পর্দা ও আড়াল থাকবে না, যা দ্বারা তাদের ধারণা অনুযায়ী তাদের অবস্থাদি গোপন করতে পারবে। আর সৃষ্টি বিলীন হবার পর আল্লাহ তাবারক তাআলা বলবেন, এখন কেউ থাকবে না জবাব দেওয়ার, নিজেই এর জবাবে বলবেন, এক পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে নিজে নিজেই উত্তর দিবেন কি তোমাদের বাদশাহ, আর এখন এই কেয়ামতের ময়দান পরিচালনা করার জন্য আল্লাহ তাবারক তাআলা। কেয়ামত দিবসে যখন সমস্ত পূর্ব এবং পরবর্তীগণ উপস্থিত হবে, তখন এক আহ্বানকারী, বলা হয়েছে কিতাবের মধ্যে এক আহ্বানকারী আহ্বান করে, একথা বলবে, আজকের বাদশাহী কার? সমস্ত সৃষ্টি জগৎ বলে উঠবে, এক পরাক্রমশালী অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা। যেমন পরবর্তী আয়াতে ইরশাদ হচ্ছে, মুমিনগণ এর জবাব বাক্যটা অতি তৃপ্তি সহকারে কাজ করবে। যখন আল্লাহ তাবারক তাআলা কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে আজকে বাদশাহী কার, তখন মুমিনরা তো বলে দিবে আজকে বাদশাহী একজন মাত্র আল্লাহ তাবারক তাআলার, সৃষ্টিকর্তার। এই কেয়ামতের ময়দানে বাদশাহী আল্লাহ তাবারক তাআলার। মুমিনরা এটা তৃপ্তি সহকারে বলবে, মুমিনরা এটা বলাতে কোনো কৃপণতা করবে না, সবাই বলবে, সবাই বলবে সেই দিন যে কেয়ামতের ময়দানে বাদশাহী একমাত্র আল্লাহ তাআলার। সবাই তো বলবে, কিন্তু দুই ধরনের বা তিন ধরনের যে লোক রয়েছে, মুমিন, মুনাফিক আর কাফির, এর মধ্যে মুমিনরা যে বলবে আজকের বাদশাহী তো আল্লাহ তাবারক তাআলার হাতে, আজকের সকল বিচার দিনের মালিক তো আল্লাহ। আমি এর পূর্বেও বলেছি, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক আল্লাহ তাবারক তাআলা, আল্লাহই মালিক শেষ বিচার দিনের। আর মুমিনরা এই কথাটা দুনিয়াতেও যেভাবে করে মেনেছে, বিশ্বাস আকিদা রেখেছে, ঠিক কেয়ামতের ময়দানও মুমিনরা আনন্দে চিত্তে বলবে, মাওলা আজকের এই দিনের বাদশাহ তো তুমি, তুমি চাইলে আমাদেরকে পার করে দিতে পারো, তুমি চাইলে মানুষদেরকে এখানে সাজা দিতে পারো। তবে যার যার নেক অনুযায়ী সে মর্যাদা পাবে, আর যার যার ভালো কাজ অনুযায়ী সে ক্ষমা পেয়ে যাবে, আবার গুণা অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতেই হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের মধ্যে কেয়ামতের আরও একটি বিশেষ নাম পাওয়া যায়, সেটা সূরা কাফ আয়াত নম্বর 42-এর মধ্যে, আল্লাহ তাবারক তাআলা এই 42 নম্বর আয়াতের মধ্যে যে বাক্যগুলো উচ্চারণ হয়েছে বা যে আয়াতে কারিমা রয়েছে 42 নম্বর আয়াতের মধ্যে, সূরা কাফ 42 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন ইয়াউমুল খুরুজ, আর ইয়াউমুল খুরুজ অর্থ হলো বের হয় আসার দিন, অর্থাৎ নিজ নিজ কবর থেকে মানুষ বের হয় আসবে, বের হয় আসার দিন বলা হয়েছে ইয়াউমুল খুরুজ। এবং সূরা করিয়ার মধ্যেও আল্লাহ তাবারক তাআলা এভাবেই ইরশাদ করেছেন যে আল করিয়া, সর্বপ্রথম আয়াতে কারিমা 30 পারার মধ্যে, এই যখন আমরা তেলাওয়াত শুরু করব, এক নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাবারক তাআলাকে ইরশাদ করলেন, এই একটি নাম এখানে পাওয়া যায় যে আল করিয়া, আর প্রচণ্ড করাঘাতকারী, অর্থাৎ সেখানে যে বিপদের মুখোমুখি হবে মানুষগুলো, এই দিনকে বলা হয়েছে। তো আমাদের উচিত কেয়ামতের নামসমূহ থেকে, কেয়ামতের আলামত থেকে, কেয়ামতের নিদর্শন থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। যেমন কেয়ামতের নিদর্শনের মধ্যে সবচাইতে বড় একটি নিদর্শন হলো, কেয়ামতের নিদর্শনের মধ্যে অনেকগুলো প্রকাশ পেয়েছে, আবার অনেকগুলো এখনও প্রকাশ পায়নি, যা আমরা কিতাবাদির মধ্যে হাদিসে মোবারাকার মধ্যে কেয়ামতের নিদর্শনসমূহ দেখি, তার মধ্যে কিছু প্রকাশ পেয়েছে। যেমন প্রকাশ যা পায়নি, তার মধ্যে সবচাইতে বড় একটি নিদর্শন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়াতে আগমন করা, অর্থাৎ মেহেদী দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালাতু আসবেন, তার এই যে আবির্ভাব হওয়া বা দুনিয়াতে তাশরিফ আনা, এটা এখন পর্যন্ত বাকি রয়ে গিয়েছে। দাজ্জাল আসবে, তারও আশা এখনও বাকি রয়ে গিয়েছে। তো এই যে নিদর্শন কিছু পাওয়া যায় বা আমরা শিখি বা শুনি, এরপরে বলা হয়েছে মসজিদ তো থাকবে, কিন্তু ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকবে না যে মসজিদে ইমামতি করবে, আবার বলা হয়েছে মসজিদ নিয়ে মানুষ অহংকার করবে। এই আলামতসমূহ যখন আমাদের সামনে চলে আসে, আমাদের কী করা উচিত? তওবা করা উচিত। হ্যাঁ, কেয়ামতের কিছু আলামত দেখা যায়, কেয়ামতের কিছু নিদর্শন দেখা যায়, তো আমাদেরকে এখান থেকে তওবা করা উচিত। যখন এই কেয়ামতের এই শতনাম অনুষ্ঠানটি আপনারা দেখেন, তো আমরা চেষ্টা করি কিছু নামও যেন জেনে রাখি বা লিখে রাখি, আর এগুলোর মধ্য থেকে আমরা যেন কিছু শিক্ষা গ্রহণ করি। যেভাবে করে আমরা আজকের অনুষ্ঠান থেকে জানলাম যে কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সবাইকে জিজ্ঞাসা করবে, আজকের দিনের বাদশাহী কার কাছে, কে বাদশাহ? যারা দুনিয়াতে রাজত্ব করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আজকে সেই সকল বাদশাহ কোথায়? তখন মুমিনরা সবাই উত্তর দিবে, আজকের বাদশাহ আল্লাহ তাবারক তাআলা। এটা মুমিনদের দুনিয়াতেও তাদের আকিদা বিশ্বাস ছিল, আর আখেরাতে অর্থাৎ শেষ দিনেও, কেয়ামতের দিনেও এটা মুমিনদের আকিদা বা বিশ্বাস, তারা আনন্দে চিত্তে একথা বলবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের যে আমরা সূরা ফাতিহা সর্বপ্রথম যে সূরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা, আল্লাহ তাবারক তাআলা এখানে ইরশাদ করেছেন ইয়াউমুদ্দিন। তো ইয়াউমুদ্দিন অর্থ প্রতিদান দিবস, এই কেয়ামতের ময়দানে প্রতিদানও দেওয়া হবে, শুধু হিসাব নেওয়া হবে বা সাজা দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানেই সীমাবদ্ধতা নয়। এই কেয়ামতের ময়দানে বলা হয়েছে প্রতিদান দিবস, দুনিয়াতে ভালো কাজ করার কারণে, নেকির দাওয়াত দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে, ভালো কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, আল্লাহ তাবারক তাআলার হুকুম আহকামগুলো মানার কারণে, দুনিয়াতে এই সকল ভালো কাজ শরীয়তের বিধিবিধান মেনে চলার কারণে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে প্রতিদান। আর সেই প্রতিদান কেমন হবে দেখুন, কোরআনে পাক যে রয়েছে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আর একদিন, দুই দিন, তিন দিন নয়, মাস বছর পার হয়ে যায়, কোরআনকে আমরা খুলে দেখি না। সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআনের মা, অথচ শুরুতেই কোরআন তেলাওয়াতের জন্য ওপেন করার সাথে সাথেই সূরা ফাতিহা আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা কোরআনকে খুলে দেখি না, কোরআনকে অধ্যয়ন করে দেখি না। খুব সুন্দর একটি উদাহরণ রুকনেশ্বর হাজী আব্দুল হাবিব ভাই দিয়ে থাকেন, যে কোনো সন্তান বিদেশের বাড়িতে থাকে, সে মায়ের কাছে চিঠি লিখলো বা বাবার কাছে চিঠি লিখলো, বাবা কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, কি দিয়ে ভাত খান, বাড়ির অবস্থা কেমন, সপ্তাহে সপ্তাহে একটা করে চিঠি লেখে সন্তান বাবার কাছে। বাবার কাছে চিঠি আসে, বাবা ভাস করে রেখে দেয়, বাবার কাছে আসে রেখে দেয়। ছয় মাস পরে যখন ছেলে বাড়িতে আসে বা ফোনের মাধ্যমে, কলের মাধ্যমে জিজ্ঞাসা করে, বাবা এতদিনে আমি এতটা চিঠি আপনার কাছে পাঠিয়েছি, বা বাবা প্রতি মাসে আমি একটি করে চিঠি পাঠিয়েছি, আপনি কি চিঠি পড়েছেন? বাবা যদি উত্তর দেয় যে চিঠি তো পেয়েছি কিন্তু খুলে দেখার সময় আমার কাছে হয়নি বা আমি খুলে দেখিনি, তখন বলেন যে সন্তানের মনটা কতটা খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে, এরপরে এত কথা গুছিয়ে, আবার বাবার ভালোবাসা অন্তরে রেখে, বাবার জন্য কেঁদে কেঁদে আমি চিঠিগুলো লিখি, কিন্তু বাবার হাতে চিঠি পৌঁছায় কিন্তু বাবা চিঠিটা পড়ে না বা পড়ার সময় পায় না। তখন সন্তান বাবার সাথে ওই মুহূর্তে কিছু বলে না, কিন্তু কল, ফোনটা যখন রেখে দেয়, কল কেটে যায়, এরপরে ওই সন্তান হয়তোবা বালিশের সাথেই তার দুঃখটা শেয়ার করে আর কান্না করে করে বালিশ ভিজিয়ে দেয়। আমার কথা হলো কি, সন্তান বাবার কাছে চিঠি পাঠিয়েছে, সেটা বাবা পড়ার সময় পায়নি, তাই আপনার আমার মনের মধ্যে, সন্তানের মনের মধ্যে এত দুঃখ, আমার কষ্ট করা লেখা চিঠিটা বাবা পেয়েছেন কিন্তু পড়তে পারেননি, সময় পাননি, অবহেলার দৃষ্টিতে দেখেছেন বা রেখে দিয়েছেন, যে আল্লাহ তাবারক তাআলা 30 পারা কোরআনকে নাজিল করেছেন উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, নিজের বান্দাদের জন্য, যাতে করে বান্দা এই কোরআন তেলাওয়াত করে কেয়ামত সম্পর্কে জানতে পারে, বান্দা এই কোরআন তেলাওয়াত করে দুনিয়াতে কীভাবে সে চলবে আর আখেরাত কীভাবে তার সুন্দর হবে এই বিষয়টা যেন জানতে পারে। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন নাজিল করেছেন আপনার আর আমার জন্য। কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাবারক তাআলা এই প্রশ্ন করবেন যে কোরআন তো তোমাদের জন্য নাজিল করেছিলাম, তোমাদের জন্যই ছিল এই কোরআন, কতদিন পড়েছ, তখন যদি বলি আল্লাহ সময় পাইনি, দুনিয়াতে এত ব্যস্ত ছিলাম, এত কাজকর্ম ছিল, কোরআন তেলাওয়াত করার, পাঠ করার, কোরআনকে বোঝার সময় পাইনি, একটু বলুন তো আল্লাহ তাবারক তাআলা নারাজ হবেন নাকি খুশি হবেন? একদমই না, সবাই বলবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা তখন তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। কেয়ামতের ময়দান এত সহজ নয়, জমিনটা তামার হবে, আর মানুষ নিজ নিজ আমল অনুযায়ী সেখানে পথ চলবে, সেখানে চলাফেরা করবে। কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকাটা এত কষ্টকর হবে, কষ্টকর হবে, মানুষ বলবে কি যত তাড়াতাড়ি সম্ভব হয় হিসাব ক্লিয়ার করে আমাকে জাহান্নামী হলে জাহান্নামে পাঠিয়ে দাও, ওখানে চলে যাই, তারপর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, এমন ভয়ানক হবে কেয়ামতের ময়দান। কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে কেউ চাইবে না, বলবে আমাকে এখান থেকে সরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাই, দরকার হয় হিসাব নিকাশ ক্লিয়ার হওয়ার পরে যদি সিদ্ধান্ত হয়, ফয়সালা হয়, আল্লাহ তাআলা জাহান্নামে দেয় দিক, আমি জাহান্নামে চলে যাব, কিন্তু কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকাটা সম্ভব হবে না, এত একটা কঠিন সময় ওখানে থাকবে কেয়ামতের ময়দানে। তো আমাদের কি ভয় করা উচিত, চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত নিজেকে নিয়ে, আমি কি পারবো সেই কেয়ামতের ময়দানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে, আমি কি পারবো সেখানে নিজের আমল দিয়ে মোকাবেলা করতে, আমি কি পারবো সেখানে আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়াতে? আচ্ছা, যেটা আজকে বললাম কি কেয়ামতের ময়দানে মানুষ কাপুরহীন অবস্থায়, অর্থাৎ কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, এত টেনশনে থাকবে মানুষ, এত পেরেশানিতে থাকবে নিজের আমল নিয়ে নিজেকে বাঁচানোর জন্য, ওখানে হুঁশই থাকবে না যে আমি কোন অবস্থাতে এখানে আছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেয়ামতের সেই ভয়াবহতা থেকে বাঁচার, কেয়ামতের সেই কঠিন যন্ত্রণা থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর কেয়ামতের ময়দানে যদি আমরা সম্মানিত হতে চাই, যদি আমরা নিজেকে ভালো রাখতে চাই বা নিজে যেন কষ্ট না হয় সেখানে, তবে দুনিয়াতে ভালো আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ তাবারক ও তাআলা আমল করার এবং দুনিয়াতে কিছু অর্জন করে আখিরাতকে সুন্দর করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।